exclusively on FusionBD.com.
সবাইকে কুয়াশায় স্বাগত জানাচ্ছি, আমি শর্মিত, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন শুনবেন আজকের কুয়াশার দুটো গল্পের প্রথম গল্পটি। প্রথম গল্পটির নাম হচ্ছে আজমগড়ের অশরীরি। লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ, আর পড়ে শোনাবে সেতু। গল্পের প্রথম পর্ব এখন শুনবেন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে তার পরের পর্বে চলে যাব, তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন।
তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশে গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ রয়েছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কে বা আনন্দ পায় বলুন? আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল না। ভাঙা চোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মৌসুমের শেষে এই দোতলা থ্রি স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার সুখলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি এটা জেনে খুবই খাতির করেছিলেন। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন, এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওর এ কথাটি অবশ্যই খাটি, এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এককাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তরও পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন,
সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে।
কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষ, ঝোপ জঙ্গল রয়েছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়, কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ, সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দের সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা ছিল, ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে জায়গাগুলো খুঁজে বের করা দেখলাম অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল, যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতিপ্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলো কি ফুল না চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম এলাকার সব পাখি সেখানে গিয়ে জুটেছে। কোথায় সেই চর তা জেনে আসেনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথরের পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ে দাঁড়িয়েছিলাম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, তার এক হাতে প্রকাণ্ড চিমটে, চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন,
কোন হ্যায় তুম?
আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয়টা দেওয়ার চেষ্টা করলাম। তারপর বললাম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর কবর কোথায় তাকে আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিশ দেব। ফকির কিন্তু চটে গেলেন। তিনি ক্রুদ্ধস্বরে বললেন,
কে চায় তোমার বকশিশ? শিগগির এখান থেকে চলে যাও, না গেলে তোমার বিপদ।
তাকে বোঝানোর চেষ্টা করলাম আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে গেলেন। চিমটির ডগা সূক্ষ্ম এবং ধারালো। বেগতিক দেখে আমি সরে এলাম। একটু পরে দূর থেকে দেখলাম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। জল ওখানে খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগল। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। ব্যাপারটা অদ্ভুত লাগল। ওকে অনুসরণের সাহস হল না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে আসলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাচার এক বোর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানান জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেনি। পরিচালক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লা বাড়ির সেই ফকিরের কথা বললাম। আসলাম খান একটু হেসে বলল,
ও তো পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে সেখানেই থাকে, একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে, শহরের রাস্তায় বসে সাপ দেয়, তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপ সাপান্ত করে একেবারে অস্থির। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো তোমাকে, দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়, একেবারে শেয়ালের মতো কেল্লা বাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে।
আসলামের কাছে এ কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম। তাই খাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম করে আবার কেল্লা বাড়িতে গেলাম। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন সেখানে গিয়ে সংকীর্ণ একফালি পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় আর পাথর, আঁকাবাঁকা কোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালাম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক কাটা আছে, তাতে ইংরেজিতে লেখা নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মড়ার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে গেলাম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলাম ওই চড়ায় চোরা বালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরতে লাগলাম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা রয়েছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললাম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছালাম। কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হল। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠলাম। আমার প্রায় ফুট ছয়েক দূরে চোখের সামনে এই মাত্র কার জুতোর ছাপ ফুটে উঠছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোন এক অশরীরই আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলাম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরের জুতোর ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল। এবার আমার সাহস উবে গেল। শেষবেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলে টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে গেলাম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়তে থাকলাম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলুম কেউ আমাকে অনুসরণ করছে কি না। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললাম। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোফ, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি লাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? আমি বললাম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি হয়ে বসলেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই জেনা যায়। আমার ঠাকুরটা ওকালতি করতে আজম করে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন। আমি কিন্তু ব্যবসা করি। আমার নাম অশোক রায়, আপনার পরিচয় পেলে বেশ খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম, তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন,
কিল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় সবকিছু ধ্বংস হয়ে যায়নি।
ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন,
আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা, তার জন্য অপেক্ষা করছি। 6টা বেজে গেল, সে এলো না, কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না অশোক, আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ পেলাম সেটা বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন? এক গাদা টাকা খরচ, বরং আমার অতিথি হন আপনি। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলে মেয়েরাও খুব খুশি হবে।
এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতর সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি, তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন। বললেন,
আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে, আমাকে দেখলে সে লেজ তুলে পালিয়ে যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন?
আমি বললাম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি, আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন,
পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে, কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন যে কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন যে আপনাকে দেখে বেড়া ছেলে কি করে।
এতক্ষণে সাহেব ম্যামদের দলটি এসে পড়ল। অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে কফি খাচ্ছে। অশোকবাবু বললেন,
চলুন, জ্যোৎস্না রাতে ওই আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সে লাল রাস্তায় যাব, আমার কাছে টর্চ আছে, আপনাকে আমি রেশমা বেগমের কবর দেখিয়ে দেব, উঠে পড়ুন।
একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে পড়লাম। তারপর মনে হল ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপর পাশাপাশি দুজনে বসলাম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতায় যাওয়া হয়নি। কিছুক্ষণ পরে চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় বলে মনে হচ্ছিল। অশোকবাবু বললেন,
আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে যে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল, আর তার উপর আপনি পা ফেললে সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। সেফ ম্যাজিক। চলুন পরীক্ষা করা যাক।
অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গে বললাম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলাম।
আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না,
বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রাবকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলাম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে চলে এসেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন,
চলে আসুন, দেখা যাক কি হয়।
সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন,
কই, কোন ভুতুরে জুতার ছাপ দেখতে পাচ্ছেন আপনি?
বললাম, এখন তো পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটল তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন,
টু শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ডু উঠে যাবে। আগে ক্যামেরাটা দাও। হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানিব্যাগটা বের করো।
মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন, কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললাম, দয়া করে এটা নেবেন না, মানিব্যাগে হাজারখানিক টাকা আছে তা নিন, ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে, দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে আমাকে নিতে দিন। অশোকবাবু রূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র নল আমার কানের নিচে আরো চেপে হিস হিস করে বলে উঠল,
চুপ শিখের, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলেছি, সব তো নিয়ে গেছে,
বলেই সে ধমক দিল,
আবে জলদি কর।
এতক্ষণে মনে হল লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল, কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলাম। তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হল, তারপর দেখলাম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হল, গুন্ডাটা লাল ধুলো গড়াতে শুরু করল। এ এক বিস্ময়কর ঘটনা, কোন অশরীরই অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে, তারপরই সে প্রচণ্ড শব্দ এবং তার মুহুর্মুহুর আর্তনাদ শুনতে পাচ্ছি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ে টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে শুধু। অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে, লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে। এবার তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে এক সময় আমার চেতনা ফিরে এল। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরুলাম, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললাম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ছেড়ে হোটেলে ফিরে চললাম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি, ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে, বলেছিলাম যে ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই, সারারাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি, আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর ছটায় আসলাম খান বেডটি আনল, তারপর গম্ভীর মুখে বলল,
খবর আছে স্যার, সুখবর, তাই বলা উচিত মনে হল।
বললাম, কি সুখবর আসলাম?
সে বলল, আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কালু, সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল, ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি।
কিন্তু সুখবরটা কি?
ওই কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চটা একেবারে সেখানেই পড়েছিল।
আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল?
না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছে, স্কুলেও পড়েছিল, তাই বাংলাও বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরত চেনা কঠিন হত।
কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে?
শুনলুম যে একটু আগে মর্গে নিয়ে গেছে। কাল্লু সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি এবার সাহস করে কেল্লা বাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলে ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছালাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার সার কয়েকটা কবর দেখলাম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলাম। সেই কবরের শিয়রে একটা রক্তকরবীর গাছ, কবরে লাল ফুল ধরে রয়েছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে তিনটি হরফ চেনা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহের নেত্রী শাহজাদী রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথাটা গেলাম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এল। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলাম। মনে মনে বললাম, প্রথম স্বাধীনতার যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল,
বাবুজি, আপকা উপর রেশমা বেটি বহুত খুশ হ্যায়, তো আব আপ তুরন্ত হিয়া সে চলে যাইয়ে, রেশমা বেটি কো একেলা রহনে দিজিয়ে, বেটি জিন্দগি মে বহুত দুঃখ পাই, বহুত দুঃখ সে মর গই বেটিয়া।
তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলাম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকে বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলো লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললাম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প, প্রথম গল্প, যার নাম আজমগড়ের অশরীরী। লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ, আর পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন আজকে আমাদের জন্য আনিকা চৌধুরী প্রিয়ন্তি, আর গল্পের নাম একেবারে শেষে শুনব। গল্প শেষ করে আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। প্রকৃতি বড় বেশি রহস্যময়ী। প্রকৃতির যতই কাছে যাওয়া যায় ক্রমেই তার রহস্যময়তা দিয়ে আঁকড়ে ধরে। যে আঁকড়ে ধরা বড়ই সরল, আর যার সরলতা যত বেশি তার গভীরতা তত বেশি গভীর, ধোঁয়াটে আর কুয়াশাচ্ছন্ন। গ্রামের নাম সিমসাং। গ্রামের পাশ দিয়ে কুল কুল করে বয়ে চলা নদীটার নাম ধরে গ্রামের নাম করা হয়েছে হয়তো। নদীটার নাম সোমেশ্বরী। এই সোমেশ্বরীর আদি নাম ছিল সিমসাং, সেই থেকে গ্রামের নামও হয়েছে সিমসাং। নদীটা একসময় রাজগরিমায় বুক ফুলিয়ে বয়ে চললেও আজ তার বুক চিরে ভেসে উঠেছে মর্মভেদী বালুচর। সেই বুক চেরা যন্ত্রণায় সোমেশ্বরী নদী আর্তনাদ করে চলে প্রতিনিয়ত। সে আর্তনাদ মানুষের কানে পৌঁছয় না। মৃত্যুর পথযাত্রী এই নদী অনেক অনেক কিছু সাক্ষী। প্রতিদিনের মতো আজও সূর্য নদীর বুকে হারিয়ে গেলে সবাই নদী সোমেশ্বরীকে একা ফেলে সিমসাংয়ের দিকে পা বাড়ায়। সূর্যাস্তের পর কেউ ভুলেও ওদিক মারায় না। জনমানবহীন অন্ধকার অন্ধকারের চেয়েও বেশি নীরব। সন্ধ্যার পর সিমসাংয়ের রূপও তাই হয়। মাঝে মাঝে দুই একটা প্যাঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। মানুষ সে প্যাঁচার ডাককে যেমন অশুভ মনে করে, ঠিক তেমনি অশুভ মনে করে সোমেশ্বরীর পাড় আর পাড়ের সমাধি স্থানকে। নদীর ওপারে রানীখং মিশন আর ছোট ছোট টিলাগুলো দিনের আলো যতটা মোহনীয় হয়ে ওঠে, রাতে তা ততই গা ছমছম করা আবেশে বেষ্টিত হয়। আর এপারে বিরিশিরি বাজার, তার মাঝখানে ছোট্ট গ্রাম সিমসাং। সোমেশ্বরী নদীর পারে গারোদের বাস। গারোরা আদি ধর্ম ছেড়ে খ্রিস্টান হওয়ার পর তারা আর লাশ পোড়ায় না, সমাধি দেয়। তাই সোমেশ্বরীর পারে এখন আর দাউদাউ করে মানুষ পড়ার গন্ধ আসে না। এখন সমাধির উপরে চকচক করে সাদা ক্রুশ। বিরিশিরি বাজারের পাশে হোলি মেরিস চার্চ। চার্চের ফাদার ড্যানিয়েল রোজারিও অনেক বছর ধরে আছেন এখানে। রাত প্রায় দুইটা, ঠিক এই সময় ফাদারের দরজায় টোকা পড়ল।
Who's there?
Father, it's me, Zian.
Zian! Oh, my boy! Atodin port to me? Come in, my boy.
Father, apni kemon achen?
Ami bhalo achi. Atodin port tomar mone porlo amar kotha.
Shob shomoy mone pore. Byastotar karone ashole ashte parina. Ebar onek din thakbo.
Ashte kono somoshya hoyni to?
Ki ar somoshya hobe? আস্তে আস্তে দুর্গাপুরের ডাকাতির গল্প করতে করতে আসছিলাম। ও তো ভয়।
ও, হু ইজ দিস বিউটিফুল ইয়াং লেডি?
ইয়ে ফাদার, ওর নাম অনিকা, আমার সাথেই পড়ে, আমাদের গ্রাম দেখতে এসেছে।
হ্যালো ফাদার।
হ্যালো ডিয়ার।
ফাদার, ও বলছিল দুর্গাপুরে নাকি খুব ডাকাতি হতো এবং ডাকাতরা মানুষের মেরেই ফেলত।
ইয়েস ইয়েস মাই চাইল্ড, এখন কিছুটা কমেছে, তবে এখনো মাঝে মাঝে হয়। ওসব বাদ দাও, অনেক জার্নি করেছ, তোমরা তাহলে একটু বিশ্রাম নাও, কাল সকালে প্রার্থনায় দেখা হবে। গুড নাইট।
গুড নাইট ফাদার।
গুড নাইট।
জিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। দেখতে ঠিক সুন্দর না, একটু বেশি সুন্দর। ছোটবেলা থেকে হোলি মেরিজ চার্চের হোস্টেলেই বড় হয়েছে। ছোটবেলায় তার বাবা মারা যায়। মারা যাওয়ার পর সে আর তার মা এই চার্চেই থাকতেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা মারা যাওয়ার পর আরো খারাপের দিকে চলে গেল। বাবা মুসলিম হলেও মা গারো ছিলেন। বাবা মারা যাওয়ার পর মা চার্চের বাইরে মোম, ক্রুশ এসব বিক্রি করতেন। মাও মারা গেছেন বছর দুই হল। এখন ফাদার আর অনিকা ছাড়া তার আপন বলতে তেমন কেউই নেই। অনিকা তার সাথে একই ডিপার্টমেন্টে পড়ে, ভারী মিষ্টি মেয়ে। জিয়ানের এই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পেছনে ফাদারের অনেক অবদান, তাই সুযোগ পেলেই চলে আসে এখানে। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে জিয়ান, অনিকা আর ফাদার।
আচ্ছা ফাদার, আমাদের সোমেশ্বরীকে কি এখনো সবাই অভিশপ্ত মনে করে?
ইয়েস মাই সান, সে এক ভয়ঙ্কর অভিশাপ। সে অভিশাপ এত তাড়াতাড়ি শেষ হবে না।
তোমরা এখনো এসব থেকে বের হতে পারলে না।
তুমি কি বের হতে পেরেছো মাই সান?
নো ফাদার, এখনো মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠি। মা বলতো আমাকে নাকি প্রায় রাতে ডেমেন্স অ্যাটাক করত। মনে আছে ফাদার, মাঝে মাঝে রাতে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যেতাম। মনে হতো কেউ আমার বুকের উপর উঠে বসে আছে। হাত পা নাড়াতে পারতাম না, চিৎকার করার চেষ্টা করতাম তাও পারতাম না। অনেকক্ষণ পর খুব জোরে চিৎকার দিয়ে উঠতাম, তবে এখন মনে হলে হাসি পায়। মা আর তোমরা ভাবতে ভূত টুত, ওসব ভূত টুত কিছুই না। আসলে আমাদের ভাষায় একে বলে স্লিপিং প্যারালাইসিস। বিষয়টা এমন যে,
স্টপ, লিসেন মাই সান, মেডিকেল সায়েন্স ইজ ট্রু, কিন্তু সত্যের পেছনে আরো সত্য থাকে, সে সত্য ভেদ করা যায় না।
আচ্ছা কাল রাতে কি নিয়ে কথা বলছিলি বলতো?
আরে ধুর, বাদ দিত, ও কিছু না।
বল না, আমাকে বলতে সমস্যা কি?
সমস্যার কিছু নেই, শুনলে তুই হাসবি।
হাসবো না, বল না প্লিজ।
আমাদের এখানের মানুষের ধারণা, এখানে পিচাস আছে।
কি পিচাস? পিচাস নামটা শুনেছিলাম, কিন্তু পিচাসটা আবার কি?
ইটস নট এ জোক।
আচ্ছা সরি সরি সরি, আর হাসবো না। আচ্ছা আগে বলতো এই ডেমন্স অ্যাটাক বিষয়টা কি?
আরে বোবা ধরা নামটা শুনিস নাই? ক্রিশ্চিয়ানরা একে ডেমন্স অ্যাটাক বলে। মা গাঢ় ভাষায় আরেকটা কি যেন বলতো, আসলে মনে নেই ওভাবে। যাই হোক, যেটা বলছিলাম, সেই পিচাসের হাত থেকে বাঁচার কোনো উপায় কারো জানা নেই, জানিস?
কি করে সেই পিচাস?
বিভৎসভাবে মেরে ফেলে, কাউকে ছাড়ে না। সন্ধ্যার পর তো নদীর পাড় আর সমাধির আশেপাশে কেউ যায় না।
এসব বিশ্বাস করিস?
আমার কথা বাদ দে, চল তোকে এক জায়গায় নিয়ে যাই।
আরে আর কই নিয়ে যাচ্ছিস?
আরে চল না।
দেখ জিয়ান, আমি এসব একদম বিশ্বাস করি না কিন্তু।
তোকে কি আমি বিশ্বাস করতে বলেছি? তুই চল তো,
ওকে নিয়ে আর পারা যায় না, চল। কই যাবি?
বাড়িটা ঠিক বাড়ি নয়, একটা পুরনো মন্দির কিংবা কোনো উপাসনালয় হবে। একসময় হয়তো খুব চকচকে গোছানো ছিল, কিন্তু এখন দেখেই মনে হয় সখানেক বছর ধরে এদিকে কেউ উঁকিঝুঁকি দেয় না। দেয়াল বেয়ে গজানো গাছ আর শ্যাওলাগুলোই যেন আধিপত্য করছে বাড়িটিতে। কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ। একপাশে দেয়াল বেয়ে অনবরত পানি পড়ছে। এত পানি কোথা থেকে আসছে কে জানে। বাড়ির সামনে একটা ভাঙা মূর্তিও আছে। কিসের মূর্তি ঠিক বোঝা যাচ্ছে না, তবে কোনো একটা সুন্দর দেবীর মূর্তি হবে হয়তো। ঘরের ভেতর থেকে কেমন একটা বিড়বিড় করার আওয়াজ আসছে।
কিরে, কোথায় নিয়ে এলি? এই সকালবেলাও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কেমন একটা অন্ধকার রে বাবা।
আরে চল, তোকে একজনের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি।
কার সাথে?
নাম বিন্নাই খামাল, বয়স প্রায় 100। উনি এখনো গারোদের আদি ধর্মই পালন করেন। তার ছেলেমেয়েরা তাকে ক্রিশ্চিয়ান হওয়ার জন্য অনেক অনেক জোর করেছিল, তাই উনি সবাইকে ছেড়ে ছুড়ে এখানে একা একা এসে থাকছেন। সবাই বলে মাথায় নাকি সমস্যা আছে।
কেন? ছেলেমেয়েরা তাকে জোর করে কেন? আর উনি বা ক্রিশ্চিয়ান হলেন না কেন?
আরে উনি নিজের ধর্ম ছাড়তে রাজি নয়। এই এলাকায় সবাই তো ক্রিশ্চিয়ান হয়েছে টাকার লোভে। বিভিন্ন জায়গা থেকে ক্রিশ্চিয়ান ধর্মযাজকরা এসে টাকার লোভ দেখিয়ে তাদের ক্রিশ্চিয়ান বানিয়েছে। কিন্তু বিন্নাই খামাল কচ্ছপের মতো তার ধর্ম আঁকড়ে ধরে আছে। যেহেতু বেশিরভাগই ক্রিশ্চিয়ান হয়ে গেছে, তাই উনি সমাজ ছেড়ে এখানে একা একা থাকেন আর কি।
ও, আই সি। ওকে, চল চল, একবার তাকে দেখতে চাই।
ঘর না বলে এটাকে কোনো অন্ধকার গুহা বললেই ভালো। ঘরে ঢুকতেই কেমন একটা বোটকা গন্ধ নাকে আসে। ঘরের এক কোণে বাদুরের বাসা। জিয়ানা রানীকে ঢুকতেই একটা বাদুর কোথ থেকে সাঁই করে মাথার উপর দিয়ে উড়ে গেল। একপাশে একটা চৌকি মতো, সেটার উপর ডাকমান্দা পরে বসে আছে সুঠাম দেহের একজন। তাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না বয়স 100-এর কাছাকাছি। পাদুটো সামনের দিকে ছড়িয়ে বসে কি কি যেন বলছেন। তার চোখ দুটো দেখলেই বোঝা যায় কত কিছু সাক্ষী সে চোখ।
কেমন আছো? চিন্তা পেরেছ?
উনি মনে হয় স্বাভাবিক অবস্থায় নেই। চল আর চলে যাই, আমরা আরেকদিন আসি।
আরে দাঁড়া না, তোমার সাথে একটু কথা বলতে এলাম, অনেকদিন দেখা হয় না। কেমন আছো তুমি?
ভালো 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 ভালো।
ওর নাম আনিকা, আমার বন্ধু, তোমাকে দেখতে এসেছে।
বস বস বস।
আপনার এখানে থাকতে কষ্ট হয় না?
না, একদম না, একদম না, একদম না।
এখানে থাকতে ভয় করে না?
করে, ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর।
আচ্ছা মিশো, সেই গল্পটা একবার বলো না।
আইজ না, আস্তারা চলে যা, যা, যা।
ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আজ যাই তাহলে। আমরা না হয় কাল আবার আসবো। চল
আজ আসি তাহলে আমরা।
রাত তখন প্রায় 3টা। এখানে রাত 3টা একদম শহরের মতো নয়, চারিদিকে কেমন যেন ঘোর লাগা পিন পতন নীরবতা। মাঝে মাঝে দুই একটা অদ্ভুত প্রাণীর আওয়াজ সে নীরবতাকে আরো নীরব করে তোলে। চার্চের বারান্দায় বসে আছে জিয়ানা রানিকা।
আচ্ছা ধর আমি মরে গেলাম, তখন তুই আমার জন্য একটা কাজ করতে পারবি?
চর মেরে তোর এসব ভীমরতি ছুটাবো আমি। আজানা কথা বলে জায়গা পাস না? না
আহা, করবি কিনা বল।
না, করব না।
তা করবি কেন? আমি তোর খেয়ে হলে তো করবি।
কেন এসব কথা বলিস? আমাকে না জ্বালালে তোর ভালো লাগে না? না,
তোকে না জ্বালালে জ্বালাবোটা কাকে? আচ্ছা ধর, এখন ওই পিচাসটা আসলো এবং আমার উপর ভর করলো,
অনিকা,
তোর মাথা, আমি মোটেও এসব ভয় পাই না, তুই ভয়ে অজ্ঞান হয়ে যাবি, আর আমি তো তোর প্রপোজ করব। হাউ সুইট, বিকাশের সাথে প্রেম, ভাবতেই ভালো লাগে।
টিলার ওপরে কোন জন্তু টন্তু ডাকছে মনে হয়, এখানে অনেক অদ্ভুত অদ্ভুত জীব জন্তু থাকে।
না রে, সত্যি কেউ কাঁদছে।
আচ্ছা তুই উপরে যা, আমি একটু দেখে আসি।
আমি যাব,
এত রাতে তোর যাওয়ার কোনো দরকার নেই,
প্লিজ নিয়ে চল না।
রুমে যেতে বলেছি যা, সবকিছু নিয়ে জেদ করবি না,
জীবনেও কথা বলবো না তোর সাথে।
অনিকা, তোকে বলেছিলাম রুমে যা, আমার কোনো কথা তুই শুনতে চাস না। কিরে কাঁদছিস কেন? ওকে অলরাইট, আচ্ছা আমি সরি রে বাবা, আর বকা দিব না কোনোদিনও না। মাই গুডনেস, এই যে দেখ কান ধরছি, সত্যি আর কোনোদিনও তোকে বকা দেব না, এখন তো চল প্লিজ। একটু আগে না ডিনার করলাম, আর তুই এভাবে নাকিয়ে কথা বলছিস কেন?
চল আমার সাথে, কথা লাগবে।
তোর কি বেশি খারাপ লাগছে রে? আচ্ছা ঠিক আছে চল।
জিয়ান, এই জিয়ান, ওখানে কি করছো?
কিছু না ফাদার, আনিকার সাথে একটু হাঁটতে এসেছিলাম, আসছি।
জিয়ান, তুমি দ্রুত চলে এসো, খুব খুব দ্রুত, একদম পেছনে তাকাবে না।
কিন্তু কিন্তু আনিকা,
এমন সময় জিয়ান দেখে ফাদারের পাশেই অনিকা টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, পা দুটো মনে হয় জমে গেছে, পেছন থেকে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আসছে। সে আর কিছুতেই পেছনে ফিরে তাকাল না, দ্রুত পায়ে প্রায় দৌড়ে চলে এলো ফাদারের কাছে।
কিরে আসছে বলে এতক্ষণ কই ছিলি? আমি টেনশনে ফাদারকে ঘুম থেকে তুলে নিয়ে এলাম, তুই এমন ঘামছিস কেন?
কিছু না, চল চল।
এনিথিং রং মিস সান?
নো ফাদার, আমি ঠিক আছি, চলুন।
কাল রাতে তোর এত জ্বর এলো, আজ না বের হলো হতো না?
ধুর বাদ দে তো, এখন তো আর জ্বর নেই, ছোটবেলা থেকে আমার অনেকবারই হয়েছে, আমার অভ্যেস আছে।
মানে?
না কিছু না, চল।
আমার গল্পটা অন্যদিন শুনলেও চলবে, আজ আর বের হওয়ার দরকার নেই।
আরে না চল, বিন্যায় খামালের মুখে ওই গল্পটা শুনতে আমার খুব ভালো লাগে।
তোকে নিয়ে আমার কপালে যে কি দুঃখ আছে।
সেই জন্যই তো তোরে এত ভালোবাসি রে। মিশো চলে এসেছি।
গেল আবার গেল।
গেল মানে কি হয়েছে? আবার
সব রক্ত শুষে খেলো। আরে মুখটা সাদা পাথরের মতো হয়ে গেছিল।
কার কি হয়েছে মেস?
ওই বাড়ির মেসমিক নকরেক কাল রাতে গেল, একেবারে গেল।
এখন কি অবস্থা?
সমাধিস্থলে নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল।
কিভাবে কি হলো?
মেসমিকের মাইয়ের বিয়ে, কাল রাতে বিয়ের দাওয়াত দিয়ে ফিরছিল সোমেশ্বরীর পার ধরে। নদীর পারে আসতেই ওই বট গাছটা নিছে, পয়সা কাঁদছিল। বউছে যে নয়া বউ।
মিসমিক মেশো তো সবই জানত, তাও এত রাতে সোমেশ্বরীর পারে গেল কেন?
অন্য রাস্তা ছিল না, ছিল না, ছিল না। নকরে গিয়ে জিজ্ঞেস করল, কাঁদছ কেনে? কথা কয় না। আবার জিজ্ঞেস কই, আবারও জিজ্ঞেস করল, কই যাইবা মা তুমি? এত রাতে মেয়ে মানুষ একা বের হল কেন? চলো মা পৌঁছে দিই।
তারপর?
তারপর তারপর ঘোমটা তুললে তাকাল, মুখটা সুয়ারের মতো। মেসমিক দৌড় দেওয়ার জন্য পেছনে ফিরল, পেছন থেকে বলতে লাগলো,
সাবধান, সাবধান।
মেসমিক তবুও সামনে গেল, একটু দূরে যেতেই দেখে একটা সাদা ঘোড়া দৌড়ে আসছে। একটু কাছে আসছি দেখে এটা ঘোড়া না, হাজার হাজার শুকর দৌড়ে আসছে। সে কি করবে কিছু বুঝতে পারল না, পেছনেও যেতে পারছে না, সে ঠায় দাঁড়িয়ে থাকল। শুয়োরগুলো তার নখদর্পণে এসে মিলিয়ে গেল, সে আবার দৌড়াতে থাকল। সে যেখানেই পা ফেলছিল সেখানে মনে হচ্ছে পায়ের নিচে কোনো হাজার হাজার ইঁদুর পায়ের নিচে মরে যাচ্ছে, আর একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে, সেসব নাড়ি ভুড়ি ওর পায়ের পেঁচিয়ে যাচ্ছে। এভাবে সে বেশি দূর যেতে পারল না, মাঝ রাস্তায় বসে পড়ল। তারপর আবার সে আওয়াজ শুনতে পায়,
সাবধান, 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 সাবধান।
মাথা তুলে সামনে তাকাতেই দেখল সেই ঘোমটা পরা বউ বসে আছে, কাঁদছে, অদ্ভুত শব্দ কইরে কাঁদছে। আর তারপর
কিন্তু এসব আপনি জানলেন কেমন করে?
জিয়ানা রানিকা চলে এলো, যাওয়ার পথে ওরা সমাধি স্থানের সামনে গেল। লাশটাকে সামনে রেখে ফাদার প্রার্থনা করছে, ওরা দুজন দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। আনিকা লাশটাকে দেখে আঁতকে উঠল।
এই ভয় পাস না,
বিপদসভাবে কেউ কাউকে মারতে পারে। তুই দেখেছিস মুখের মাংসগুলো খাপড়ে খাপড়ে তুলে ফেলেছে, আর আর ওই যে হাত-পা গুলো দেখ কেমন কেমন কুকুরে আছে, দেখে মনে হচ্ছে কি প্রচন্ড কষ্ট পেয়েছে।
একটু একটু শান্ত হ, চল এখান থেকে। আসলে তুই আজ প্রথম দেখেছিস তো, তাই এমন লাগছে। এখানকার সবার এসব দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে রে।
কিছুই তো বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমাকে বলবি একটু?
কি আবার হবে, বহু বছর ধরে যা হয়ে আসছে তাই হচ্ছে।
এসবের মানে কি? একটা মানুষ এভাবে মরে গেল, কেউ পুলিশে খবর দিল না।
পুলিশে খবর দিয়ে কি হবে?
কেন ইনভেস্টিগেট হবে?
করবে না করবে না, এসব দেখতে দেখতে পুলিশেরা অভ্যস্ত। প্রথম প্রথম দু একটা কেস নিয়ে ঘাটাঘাটি করেছিল ওরা, শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। এই এলাকার মানুষের মতো পুলিশেরা অভ্যস্ত হয়ে গেছে।
কিন্তু
বাদ দে তো, চল।
ফাদার, মাঝে মাঝে আমার জিয়ানকে খুব অদ্ভুত লাগে।
ও একটু অন্য রকম, এটা সবসময় ছিল।
কিন্তু কেন ফাদার, ক্যাম্পাসে ও মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে। মাঝে মাঝে রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, শুধু বলে ওর ভয় করছে।
আমি জানি মাই চাইল্ড।
কিন্তু কিসের ভয় ফাদার, ও কিসের ভয় পায়? তো
সেদিনকার সেই রাতের ঘটনার পর থেকে ও ভীষণ ভয় পায়, আর মারিয়ার মৃত্যুর পর থেকে সে ভয়টা যেন ওর ভিতর একদম জেঁকে বসে আছে।
কোন দিনের ফাদার?
তখন জিয়ান অনেক ছোট, ওর মা আর ও একদিন রাতে সোমেশ্বরী পার ধরে আসছিল। ওরা কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল, ফেরার পথে নদীর ধারে হঠাৎ করে ওর ছোট্ট পা দুটো কিছুর সাথে আটকে পড়ে যায়। মা ওকে তুলতে গিয়ে দেখল একটা বস্তা, মুখটা খোলাই ছিল, ভেতরে টাকাতেই ওর মা দেখল একটা টুকরো করা লাশ, জিব্বাটা বেরিয়েছিল, লাশটার চোখ তখনও খোলা। একটু টাকাতেই সে লাশের চোখের মণিটা নড়ে উঠল। ওর মা আর কোনোই দিশা পেল না, ছেলেকে নিয়ে প্রাণপ্রণে ছুটতে থাকল। জিয়ান শুধু পেছনে তাকিয়ে দেখল যে লাশটা দৌড়ে আসছে তাদের পেছনে, ও আর থাকাতে পারল না।
ও মাই গড, এরপর?
ওদের দেরি দেখে আমি একটু চিন্তিত হয়ে এগিয়ে গেলাম, দেখি ওরা দৌড়ে আসছে। আমাকে দেখে ওর মা আর কিছুই বলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। জিয়ান কিছুই বলছে না। আমি ওকে একবার জিজ্ঞেস করেছি, ও শুধু ঢকঢক করে কাঁপছে। এরপর ওর মা আর ওকে নিয়ে চার্চের ভেতরে গেলাম, হোলি ওয়াটার ছিটিয়ে দিলাম দুজনের গায়ে। ওর মা সুস্থ হয়ে গেল, কিন্তু জিয়ানের প্রচণ্ড জ্বর এলো। অনেকদিন পর্যন্ত ও জ্বরে ভুগেছে, এরপর থেকে প্রায় সেই লাশটা ও রাতে দেখতে পায়, কখনো জানালা দিয়ে কখনো খাটের নিচে। প্রচণ্ড ভয় পায় ও, আজও সেই ভয় থেকে গেছে।
আর মারিয়া, উনি কে?
সেটা একদিন সময় করে বরং জিয়ানের মুখ থেকেই শুনে নিও।
এত গুরুত্বপূর্ণ কি কথা হচ্ছে আমাকে ছাড়াই?
কিছু না, আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম।
ওকে ডিয়ার, তোমরা কথা বলো আর বাইরে যেও না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট।
গুড নাইট ফাদার। আমি আর তোকে কোনোদিন ভয় পেতে দেব না।
কি হলো তোর?
কিছু না।
নাম নিন না মিগা।
কি বলিস এসব?
বলতে পারলে তোকে কাল ঘুরতে নিয়ে যাব।
আমি তোমাকে ভালোবাসি, ঠিক বলেছি না?
তুই গাঢ় ভাষা জানিস?
না, কিন্তু তুই এটা ছাড়া আর কি বা বলবি বল।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার দ্বিতীয় গল্পের প্রথম পর্ব। যে গ্রাম ঘিরে আজকের গল্পটি, সেই গ্রামের নাম সিমসাং। আমরা শুরুতেই শুনেছি যে সোমেশ্বরে যে নদীটি আছে তার আদি নাম সিমসাং, এবং সেই নদীর পাড়েই যে সমাধিস্থল আছে সেটা নিয়ে আজকের গল্প। এবং আজকের গল্পের চরিত্রে আমরা প্রথমেই নামগুলো দেখতে পাই, জিয়ান, আনিকা। এবং আজকের গল্পে জিয়ান আনিকারই প্রধান ভূমিকা। যাই হোক, বেশ বড় আজকের কাহিনী, আমি কথা বললে পুরো গল্প শুনতে পারবেন না, তাই দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির জন্যই, কিন্তু বেশি কথা বলবো না। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি আমি শারমিন।
আচ্ছা, বিন্যাই খামারের কাছে আর নিয়ে গেলি না তো? কি যেন গল্প শোনাবি?
গল্পটা যদি আমি তোকে শোনাই?
তুই শোনাবি? প্লিজ শোনা না।
শোনাবো, তবে আমি যেহেতু বিশ্বাস করে শোনাবো, তুইও বিশ্বাস করেই শুনবি, নো হাসাহাসি।
আচ্ছা ঠিক আছে।
আচ্ছা শোন, এখন তো গ্রামে ইলেকট্রিসিটি এসেছে, আরো কত কিছু, মানুষজন বাড়ছে, কিন্তু তুই যেমন দেখছিস, কিছুদিন আগেও, মানে আমার বয়স যখন 12 কি 13, তখনও এমন ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক ছিল, রাস্তাঘাটও এত ভালো ছিল না, গাড়ি ঘোড়া খুব একটা চলতোও না, হেঁটে হেঁটে স্কুলে যেতাম। সেই সময়টাতে হুট করে পিচাসটা খুব জ্বালাতন শুরু করেছিল।
আচ্ছা, এই পিচাসটা এলো কোথা থেকে, কেন এলো?
আচ্ছা আচ্ছা, সেই গল্পটা আগে বলি তোকে। এখানে সবার ধারণা, সবাই খ্রিস্টিয়ান হয়ে যাওয়াতে গারোদের আদি দেবতা তাতারারা বুগা তাদের অভিশাপ দিয়েছিল, এবং তার অভিশাপ দিয়ে চলে যাওয়ার পর কিছুদিন পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর এখানে হঠাৎ সাপের উপদ্রব খুব বেড়ে গেল।
সাপ?
তা আবার নির্দিষ্ট দুটো সাপ। সাপ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় ছিল, আর সাপ দুটোর রং ছিল গাঢ় নীল।
গাঢ় নীল রঙের সাপ? আর ইজ সিরিয়াস?
ইয়েস, একদম গাঢ় নীল, শরীরের আর কোথাও কোনো রং ছিল না, কোনো দাগ ছিল না। এরপর শোন, সাপ দুটো কাউকে কামড় দিত না, ওই যে উঁচু উঁচু টিলাটা দেখতে পাচ্ছিস, ওখানে ওখানে থাকতো। এমনিতে ওদিকে কেউ খুব একটা যেত না, সাপ দুটো আসার পর থেকে একদমই যাওয়া বন্ধ করে দিল। মাঝে মাঝে রাতেই ওখান থেকে কি সব আওয়াজ আসত, সেই আওয়াজ ঠিক কোনো কিছুর মতোই না, কেমন যেন। আর কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু করল।
কি ঘটনা?
ঘটনা হচ্ছে, গ্রামে কারো বাচ্চা টাচ্চা হলে তাকে বাঁচানো যেত না। ঘটনাটা এমন যে, কারো বাচ্চা হলে সেই বাচ্চা প্রথম কিছুদিন কিচ্ছু খায় না, আর শুধু কাঁদে। এভাবে না খেয়ে থাকতে থাকতে কিছুদিন পর বমি শুরু হয়, একসময় বাচ্চাটা রক্ত বমি করা শুরু করে, এভাবে মাসখানেক গেলেই বাচ্চাটা মরে যায়, এবং মরার সময় তার চোখ মুখ সব কালো হয়ে যায়, শরীরে এক ফোঁটা রক্তও থাকে না।
এরপর
প্রায় 8-10টা বাচ্চা এমন হওয়ার পর সবাই মিলে বিধুর কাছে গেল। সাজনের নতুন একটা ছেলে বাচ্চা হয়েছে, অনেক বছর তার কোনো সন্তান হয় না, অনেক কিছুর পর এই একটা সন্তান এসেছে তার ঘরে। এই সন্তানকে সে কিছুতেই পিচাসের হাতে দেবে না, তাকে বাঁচাতেই হবে। তাই সাজং ও গ্রামের আরো কিছু লোক মিলে বিধুর কাছে গেল। বিধু এলাকায় সবচেয়ে নামী ওঝা ছিল আর কি, এখন আর নেই। যাই হোক, বিধু সব শুনে এখানে আসে, এবং সে গ্রামে পা দিয়েই কেমন যেন চমকে ওঠে।
অভিশাপ, ঘোর অভিশাপ।
বাবা, কি হয়েছে বাবা?
এত বড় কঠিন জিনিস ঢুকেছে তোদের গ্রামে, এর পিছু ছাড়ানো এত সহজ নয় রে।
আমার ছেলেটা কি বাঁচবে না বাবা?
উপরওয়ালাকে ডাক, তোদের ঘরটা দেখা। চল দেখি, তোদের ঘরটা দেখা।
চলেন বাবা, এই যে এইদিকে। জি বাবা।
তোর ছেলেকে বলি দিতে হবে।
কাঁদিস না রে বোন, কাঁদিস না, কাইজে কি হবে বাবা? কোনো উপায় কি নাই বাবা?
যদি তোর একটা সন্তানকে বলি দিস, তাহলে এই এলাকা এরপর থেকে যত শিশুক সন্তান জন্মাবে, তারা আর এইভাবে মরবে না। আর যদি বলি দিতে না চা, তাহলে তোর সন্তানরে তো বাঁচাতে পারবি না, এই মরণ খেলা চলতেই থাকবে।
বাবা, আমার ছানাটাকে তো এমনিতেই বাঁচাইতে পারবে না, তার চেয়ে ওরে বলি দিলে যদি এই মরণের খেলা বন্ধ হয়, তাহলে আমি তাই করব বাবা।
আমি আমার ছেলে দিবক না, দিবক না রে।
ধৈর্য ধর বউ, আমার ছেলেকে তো এমনিই বাঁচাইতে পারব না, তার চেয়ে যদি অন্য ঘরের ছেলে মেয়ে গুলান বাঁচে। তুই নিজেকে শক্ত করেক বউ, নিজেকে শক্ত করেক।
না, এই কাজ আমি কিছুতেই করবেক না, করবেক না।
ওর উপরে নজর দিছে, ও এমনে কথা শুনবেক না। ওরে বাইরে রাখ।
সারা দিন জ্যানিকে বেঁধে রাখা হল। সারা বাড়ির মধ্যে কেমন যেন একটা কালো ছায়া ভর করে আছে। বিধু সারাদিন ধরে এক নাগারে মন্ত্র পড়েই যাচ্ছে, চোখও খুলছে না। সে বলছে ঠিক সন্ধে নামার আগে সে বলবে এরপর কি করতে হবে, তার আগে যেন কেউ তাকে বিরক্ত না করে। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যাবার আগেই বিধু চোখ খুলল।
তোর বউ শান্ত হয়েছে?
হ্যাঁ বাবা, হয়েছে।
ওকে বোঝা, ওর সাহায্য ছাড়া এই কর্ম করা অসম্ভব। সময় খুব কম, এই কম সময়ের মধ্যে সব করতে হবে। ওরা আজই আসবে।
বউ বউ, তুই রাজি হয়ে যা। তুই কি চাস আমাদের বংশটাই নিপাত হয়ে যাক?
মা হয়ে কেমনে নিজের সন্তানদের চোখের সামনে বলি দেই, তুই মার কষ্ট বুঝবি লাই রে, বুঝবি লাই।
তাতারা রাবুগার অভিশাপে আমাদের এই দশা। তুই নিজেকে একটু শক্ত করবো, একটু শক্ত করবো, নিজেকে একটু শক্ত কর, একটু শক্ত কর।
বস,
কি করতে হবে?
কিচ্ছুই না। তোর সন্তানকে শেষবার বুকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমাইবি। ওরে নিয়ে যা, ঈশ্বরের নাম নে, ঈশ্বরের নাম।
চল চল।
রাত প্রায় দুইটা, চারিদিকে কুমোট অন্ধকার আর নিরবতা। টিলা থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে। জানি ঘরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে গেছে। একটু দূরে আরেকটা ঘরে সাজং, বিধু, আরো এলাকার কিছু মানুষজন। সন্ধ্যার পরপর বিধু মন্ত্র পড়ে সারা বাড়িতে মন্ত্রমুক্ত জল ছিটিয়ে দিয়েছে। আশেপাশের বাড়ির মানুষদের বলে দেয়া হয়েছে কিছুতেই যেন তারা ঘর থেকে বের না হয়। এদিকে বিধু মন্ত্র জপ করেই যাচ্ছে, তার মন্ত্রে কেমন যেন গা ছমছম করছে। রাত তিনটা বাজে, হঠাৎ বাইরে চাপা গুনগুনানির শব্দ এলো। সাজন জানলা দিয়ে উঁকি মারল। বিধু তখনও চোখ বন্ধ করে মন্ত্র পড়েই যাচ্ছে। তারপর সাজন যে দেখল, তাতে তার হাত পা হিম হয়ে এলো। সে আর নড়তেও পারছে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিজের ঘরের দিকে। তার কলিজা যেন শুকিয়ে এসেছে, হাত পা থরথর করে কাঁপছে।
হাত থামলি কেন? কি দেখল বল না।
ভয় পাবি না তো?
না পাবো না, বল।
আচ্ছা, সাজন দেখল বিশাল সেই নীল রঙের সাপ দুটো উড়ে আসছে, এসেই ড্যানের ঘরের সামনে পড়ল। কিরে, ভয় পাচ্ছিস?
আরে না, তুই কথার মাঝে থামিস না তো, বল এরপর।
এরপর সাপ দুটো মানুষের রূপ নিল, একটা ছেলে আর আরেকটা মেয়ে। কালো রঙের জুব্বার মতন কাপড় দুজনেরই গায়ে, তবে কাপড়টা ছেঁড়া ফাটা। সেই ছেঁড়া অংশ দিয়ে তাদের শরীরের নীল অংশ দেখা যাচ্ছে। অন্ধকারে পুরোপুরি বোঝা না গেলেও তাদের শরীরের চামড়া যে মাছের মতন আইস আছে এতটুকু বোঝা যায়। হাত পাগুলো অনেকটা টিকটিকির মতো, শরীরের তুলনায় হাতগুলো খুব ছোট এবং চিকন। মাথায় অনেক লম্বা চুল মেটার, আর ছেলেটার মাথায় কোনো চুল নেই। মুখটা সাপের মতোই, কিন্তু সারা মুখে গর্ত, সারা মুখ একদম নীল, শুধু চোখ দুটো সাদা, একেবারে ধবধবে সাদা। চোখে কোনো কালো মনিও নেই। কেমন একটা চাপা দুর্গন্ধ ভেসে আসছিল নাকে, অন্ধকারে এতটুকু পর্যন্ত বোঝা গেল। আরে কি কি হলো, চিৎকার করছিস কেন? আরে ধুর, ওটা একটা বেজি। তোকে আমি আগেই বলেছিলাম ভয় পাবি, আজ আর তোর গল্প শুনতে হবে না, বাদ দে।
আরে না, রাখি না। বেজিটা হঠাৎ করে পায়ের কাছে এসে গেল তো, ভয় পেয়ে গেছিলাম। বল,
আর ইউ শিওর?
বল।
আচ্ছা, কি যেন বলছিলাম আমি?
ওই যে ধপধপে চোখ।
ও হ্যাঁ, তারপর শোন, প্রথমে মেয়েটা বন্ধ দরজা দিয়ে ঘরের ভেতর গেল, তারপর কিছুক্ষণ পর খালি হাতে বেরিয়ে এলো, এরপর ছেলেটা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর বাচ্চাটাকে কোলে নিয়ে এলো, বাচ্চাটাকে মেয়েটার হাতে তুলে দিল, মেয়েটা আবার সাপ হয়ে বাচ্চাটাকে নিয়ে উড়ে গেল আর ছেলেটা ঘরের ভেতর চলে গেল।
মানে কি?
বিষয়টা আসলে এমন যে ওরা প্রথমে আসে, তারপর যদি দেখে বাচ্চাটা ছেলে তাহলে ছেলেটা ভেতরে যায়, বাচ্চাটাকে মেয়ের হাতে তুলে দিয়ে নিজে বাচ্চার রূপ নিয়ে শুয়ে থাকে আর মেয়েটা বাচ্চা নিয়ে উড়ে চলে যায়, আর যদি বাচ্চাটা হয় মেয়ে তাহলে ঠিক তার উল্টোটা হয়, তারপর সে বাচ্চার রূপ নিয়ে বাড়িতেই থাকে, ইচ্ছে করে কিছুদিন খায় না, শুধু কাঁদতে থাকে, একসময় রক্ত বমি করা শুরু করে এবং মরার ভান করে, এরপর সবাই যখন মৃত ভেবে বাচ্চাটাকে সমাধি দিয়ে দেয়, সেদিন রাতে সমাধি থেকে বেরিয়ে চলে যায় ওই টিলায়।
ও মাই গড, ইজ ইট ট্রু?
অফ কোর্স, শুনতে গল্পের মতো শোনালেও এটাই সত্য।
বাচ্চাগুলো নিয়ে ওরা কি করে?
খেয়ে ফেলে, তাই তো ওরা পিচাস।
কি বলিস?
তারপর শোন, সেদিন রাতটা কেটে গেল, সাজং এসব দেখে প্রায় অসুস্থ হয়ে গেল, বিধু তাকে মন্ত্র পড়া জল খাইয়ে কোনো রকমে সুস্থ করে তুলল, গায়ে তাবিজ বেঁধে দিল, সকালে উঠে যথারীতি বাচ্চা কান্না শুরু করল।
না না না, সোনা বাচ্চা আমার, আহারে কাঁদিস না বাবা। এ শুনছিস রে ছেলের বাপ, ছেলে তো আমার কান্নাই থামছে না রে, ভালো ছেলে আমার, কি হইলো এক রাতেই?
তোর ছেলের কান্না থামবেক না রে বউ।
কেন, কি হয়েছে রে?
কিছু না, ওই ছেলেকে নিয়ে বাইরে আয়।
একটা বড় কড়াই আন।
এই যে বাবা, বড় কড়াই।
এবার তেল দে কড়াইয়ে।
বাবা দিয়াছি বাবা।
আগুন জ্বালা, আগুন জ্বালা।
বাবা তেল তো টকবক করছে।
তোর ছেলেকে নিয়ে আসতে বল।
কই রে বউ, ছেলেকে নিয়ে আয়।
ছেলেকে দে।
কেন, আমার ছেলেরে দিব কেন?
সাজন, ওর কল থেকে ছেলেরে নে।
তারপর বিধু বাচ্চাটাকে নিয়ে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দিল, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকল, জানি তো পাগলের মতন কাঁদছে, সাজঙ্গ কাঁদছে গলা ফাটিয়ে, বাচ্চাটা খুব অদ্ভুতভাবে গঙ্গাতে শুরু করল এবং তেলে ছেড়ার সাথে সাথে একটা বিভৎস রূপ নিল, অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ। এই অবস্থায় কিছুক্ষণ গঙ্গাতে গঙ্গাতে পুরো একেবারে কালো হয়ে গেল।
এত বিভৎস ঘটনাও কি ঘটে?
ঘটে রে, ঘটে।
তারপর কি হলো?
তারপর সবাই মিলে সেই কড়াইটা সহ ওই সোমেশ্বরী নদীর মাঝখানে একটা চর আছে, সেখানে পুঁতে রেখে আসে, আর যেখানেই সেই তেলের ছিটা পড়ল সেখানেই শুয়োর বলি দিয়ে রক্ত দিয়ে সেই জায়গা ধুয়ে দেয়া হলো। এ সবই হলো বিধুর নির্দেশে।
আর ওই যে আরেকটা সাপ, ওই যেটা রয়ে গেল?
হ্যাঁ, ওইটার কথাই তো তোকে বলছিলাম। সেই ঘটনার অনেক দিন পার হয়ে যায়, গ্রামে আর শিশু সন্তান মরত না, একসময় সবাই ভুলেই গেল। আমার বাবা মারা যাওয়ার পর আমি আর মা চার্চে চলে এলাম, চার্চে স্কুলও ছিল, কিন্তু আরেকটু দূরেও আরেকটা স্কুল ছিল, ওটা বেশি ভালো। মা আমাকে ওখানে ভর্তি করলেন, হেঁটে হেঁটে স্কুলে যেতাম।
কি ব্যাপার, রাত ভোর হয়ে এলো, তোমরা দুজন এখনো ওখানে বসে কি করছো?
না না ফাদার, কিছু না, এমনিতেই গল্প করছিলাম।
যাও গিয়ে শুয়ে পড়ো, কিছুক্ষণ পর প্রার্থনা শুরু হবে, একটু ঘুমিয়ে নাও।
ইয়েস ফাদার, যাচ্ছি, চল আজ উঠি।
কিন্তু তোর গল্পটাই তো শোনা হলো না।
আরে আমি কি মরে যাচ্ছি? আরেকদিন শোনাবো।
তুই আবার এসব কথা বলা শুরু করলি, আমি আজই গাড়ি ধরে চলে যাব।
আচ্ছা আচ্ছা বাবা, আই এম সরি, আর বলবো না, চল।
আজ ওয়ান গাল্লা, সবাই যেন ভুলেই গেছে তারা খ্রিস্টান। সবাই আদি উৎসবে আদি আনন্দে মেতে উঠেছে। গাঢ় ছেলে মেয়েরা দাকমান্দা পরে চু খাচ্ছে, আর কি সুন্দর নেচে চলেছে। সারা দিন পানি উৎসব হয়েছে, রাতে নাচ গানের আয়োজনও করা হয়েছে। দামা আর খ্রামের আওয়াজে চারিদিক কেঁপে উঠছে, সবাই আনন্দে মেতে উঠেছে। শুকর বলি দেয়া হচ্ছে একটার পর একটা। জিয়ান সবকিছুর সাথে মিশে গেলেও আনিকার সবকিছু অদ্ভুত লাগছে। তবে সেও আজ ডাকমান্দা পড়েছে, সবার সাথে গলা মিলিয়ে গান গাইছে আর তালে তালে নাচছে।
আজ তোকে খুব সুন্দর লাগছে রে।
ও আচ্ছা, অন্যদিন সুন্দর লাগে না?
লাগে, সবসময় তোকে সুন্দর লাগে, আজ একটু বেশি লাগছে।
থাক, হয়েছে, এসব বলার জন্য তুই এখানে নিয়ে এলি? চল, ওদেরকে সবাই মজা করছে আর আমি এখানে একা একা বসে আছি, চল ওদের কাছে যাই।
কেন, আমার সাথে বসে থাকতে তোর ভালো লাগছে না?
আমি কি তাই বলেছি?
তাহলে বসে থাক, এমনিতেও তো আজকাল তোর সাথে কথা বলার সুযোগই পাই না, এখানে এসে আমার কথা একেবারেই ভুলে গেছিস। আচ্ছা তুই একটু বস, আমি আসছি, একদম নড়বি না কিন্তু, আমি যাব আর আসবো।
আরে কোথায় যাচ্ছিস, শোন।
বস, আমি আসছি।
যে নড়বি না, তুই আবার এখানে এলি কেন? কি কি ওইখানে কি? আরে কি হয়েছে বলবি তো?
একটা মানুষ, না না না, মানুষ না, মানুষ না, মানুষ না, সাপ, গলা কাটা, গলা কাটা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।
মানুষ, সাপ, গলা কাটা, কি বলছিস এসব? আর তোর তাকমান্দার রক্তের দাগ এলো কি করে?
রক্ত, রক্ত,
আনিকা,
রক্ত,
আনিকা, আনিকা, আনিকা,
মাই চাইল্ড, এখন কেমন ফিল করছো?
এখন ভালো আছি ফাদার।
ফাদার, ওর গায়ে প্রচন্ড জ্বর, এখন কি করব?
এখানে জিসাসের হোলি ওয়াটার আছে, ওর গায়ে একটু ছিটিয়ে দাও আর একটু একটু করে খাওয়াবে, জ্বর সেরে যাবে। একটু সময় লাগবে কিন্তু চিন্তার কিছু নেই। বাট লিসেন মাই চাইল্ড, তোমরা এখানে বেড়াতে এসেছ খুব ভালো, কিন্তু আর সন্ধ্যার পর তোমরা বাইরে যেতে পারবে না। তোমরা যে কয়দিন আছো তোমাদের দায়িত্ব অবশ্যই আমার, তাই আমার কথা তোমাদের শুনতে হবে। তোমরা এই যুগের ছেলে মেয়ে, অনেক কিছুই তোমরা মানবে না এবং বেশি কিউরিয়াসিটি দেখাবে, কিন্তু সেসবের জন্য আমি আমার চোখের সামনে তোমাদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। সৃষ্টির এমন অনেক রহস্য আছে যা ভেদ করা যায় না,
অনেক রহস্য আনসলভড অবস্থায় কালের কোহবরে রয়ে গেছে। আর জিয়ান, তুমি এখানে বড় হয়েছ, তুমি তো কিছুটা জানো। তুমি নিশ্চয় চাও না আনিকার কিছু হোক? অতএব আমি যা বলছি তোমরা ঠাই করবে।
কিন্তু ফাদার,
আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমার এখন বিশ্রাম প্রয়োজন, তুমি ঘুমাও। জিয়ান, তুমি ওর কাছেই থাকো, কোন কিছু দরকার হলে আমাকে ডাক দেবে, আমি চার্চে আছি।
ইয়েস ফাদার, গুড নাইট ফাদার।
গুড নাইট, টেক কেয়ার।
এতক্ষণ ধরে শুনলেন গল্পের দ্বিতীয় পর্ব। আমরা শুরুতে দেখেছি যে আদিবাসীদেরকে নিয়ে সিমসাং, অর্থাৎ সিমসাং গ্রামে যে আদিবাসীরা থাকত তারা অনেকেই খ্রিস্টান হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আদিবাসীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদেরকে নিয়ে গড়ে উঠেছে সেই সোমেশ্বরী নদীর পাড়ের একটি আদিবাসী খ্রিস্টান কমিউনিটি। তাদেরকে নিয়ে ভয়ঙ্কর কাহিনী আজকে আমরা শুনছি, যেখানে আছেন ফাদার, জিয়ান, আনিকা এবং তাদেরকে ঘিরে আজকের রহস্য বা ভয়ঙ্কর এই গল্পটি। তো যাই হোক, এর পরের পর্বে আমরা শেষ করে ফেলব আজকের গল্পের রহস্য। আসুন তাহলে পরের পর্বটি বা শেষ পর্বটি এখন শুনি। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিওতে কুয়াশা।
তোর কিছু হলে আমি মরে যেতাম।
আমার কিছুই হতো না, তুই আছিস না?
আমি যত তাড়াতাড়ি সম্ভব তোকে এখান থেকে নিয়ে যাব, বুঝলি?
না, আমি যাব না, আমার এখানে ভালো লাগছে। আচ্ছা, তোর ওই বাকি গল্পটা বলি না তো, এখন বল।
ওই গল্প তোর আর শুনতে হবে না।
কেন, তুই কি ভাবছিস এসবের জন্য আমি অসুস্থ হয়ে গেছি?
আমি যাই ভাবি, ওসব গল্প তোর আর শুনতে হবে না, ব্যাস।
তুই যদি আমাকে গল্পটা না বলিস তাহলে আমি রাতে ওই নদী পাড়ে যাব, তখন বুঝবি।
আনিকা, সবকিছু নিয়ে কেন জেদ করিস?
আচ্ছা ঠিক আছে, তোকে গল্প বলতে হবে না, তুই যা। কেন
রাগ করছিস? কেন, তুই রাগ করলে আমি কোথায় যাব? তুই ছাড়া আর কেউ আছে আমার?
তাহলে বল।
তুই যে নাছর বান্দা এটা আমি আগেই জানতাম। আচ্ছা ঠিক আছে, বলছি।
এই জন্যই তোকে এত 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 ভালোবাসি, বল বল।
কোথায় যেন ছিলাম, ইদানিং সব খালি ভুলে যাই।
ওই যে তুই হেঁটে হেঁটে স্কুলে যেতি।
ও হ্যাঁ, তো ওই সময় আবার হঠাৎ গ্রামে এমন বাচ্চারা মরে যেতে শুরু করলো। কিন্তু এবার আর একদম ছোট্ট বাচ্চারা মরত না, বড় বড় বাচ্চারা মরত, আর সবগুলো বাচ্চাই ছিল মেয়ে, এবং সবাই সুইসাইড করত।
সুইসাইড?
ইয়েস, সুইসাইড। একটা মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল, কয়েকজন বলেছিল তাকে নাকি নিচ থেকে ঝাঁপ দিতে দেখেছে। আবার আরেকটা মেয়ে সে স্কুলের বাথরুমে মারা গেল, দেয়ালের সাথে মাথা বাড়ি দিয়ে দিয়ে থেতলে দিয়েছিল, সেটা ছিল সবচেয়ে বিভৎস।
তুই দেখেছিলি লাশটা?
কি যে বাজে দুর্গন্ধ ছড়িয়েছিল, সবাই বলল পা পিছলে পড়ে গেছে। আরেকটা কথা কি জানিস?
কি?
এরপর সেই বাথরুমটার কাছে গেলেই কান্নার শব্দ আসত। কিছুদিন পর বাথরুমটাকেই লক করে দিল ওরা। যাই হোক, তিন চারজনের এমন হওয়ার পর সবাই বুঝতে পারল নিশ্চয়ই সেই পিচাস আবার এসেছে, যেহেতু মেয়ে সাপটা বেঁচে আছে। অতএব সেই মেয়ে সাপটা তার সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। বিধু ততদিনে আর নেই, অতএব গ্রামের লোকজন একেবারে অসহায় হয়ে গেল। এবার ওই ড্যানির কথা মনে আছে তোর? সেই ছেলেকে বলি দিয়ে ড্যানি প্রায় পাগলের মতন হয়ে গিয়েছিল, জানিস? এরপর অনেকদিন পর তার আরেকটা মেয়ে হল, আমার সাথেই পড়ত, ওর নাম মারিয়া। মেয়েটা খুব সুন্দর ছিল, কি যে মায়াবী চেহারা ছিল আজও আমার চোখে ভাসে। মারিয়ার চুলগুলো ছিল আমাদের ছেলেদের ক্রাশ, ইয়া লম্বা লম্বা চুল ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল, এই ধর বেস্ট ফ্রেন্ড বলা যায়। একসাথে স্কুলে যেতাম, ঘুরতাম, চার্চে যেতাম। সেই মারিয়া হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে দিল। একা একা থাকত, আমাদের সাথে কথাও বলত না। বিশেষ করে আমার সাথে যে ও কথা না বলে থাকতে পারে আমি বিশ্বাসই করতে পারতাম না। স্কুলেও যেত না, শুধু গাছের উপরে উঠত, আর মাঝে মাঝেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেত। ডেনি মাসি তো আবার পাগলের মতন হয়ে গেলেন, কি করবে কিছুই বুঝতে পারছে না। এভাবে কিছুদিন পার হল। একদিন সন্ধে হয়ে গেল, তাদের মেয়ে আর ফেরে না। সাজং তো তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও পাচ্ছে না। শেষে কাল সকালের জন্য অপেক্ষা করতে থাকল সাজং আর ড্যানি। সেদিন রাতে সাজং স্বপ্নে দেখে তার মেয়ে এসেছে।
বাবা, ও বাবা, বাবা তুমি কোথায় বাবা? আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আমার খুব ভয় করছে বাবা। ওই যে আমাদের চুম খেতের ধারে যে শাল গাছটা আছে, সেখানে আমি আছি বাবা। তুমি এসো বাবা, আমাকে নিয়ে যাও। এসো বাবা, এসো বাবা, ও বাবা।
মারিয়া,
কি রে, কি হলো তোর? খারাপ স্বপ্ন দেখলি নাকি? হাই জিজু, কি হলো তোর?
আমার মারিয়া আসছিল। ওই যে শালগাছে আমার মারিয়া। বউ, ও বউ, তুই চল, বউ চল, আমার মারিয়ার কষ্ট হইতেছে, চল বউ চল।
এরপর ওরা আর গ্রামের আরো কিছু মানুষ মিলে জুম খেতে গেল, আমিও ছিলাম সাথে। কি বিভৎস চেহারা হয়েছিল মারিয়ার, জিবাটা এক হাত বেরিয়ে ঝুলছিল, হাত পা সব কেমন যেন কোখড়া লেগে গেছে, চোখ দুটো খোলাই ছিল, দেখেই মনে হচ্ছে প্রচন্ড যন্ত্রণা পেয়ে মরেছে। লাশটা গাছের সাথে ঝুলছিল ওরই ওড়না দিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানিস, ও যেভাবে ঝুলেছিল তাতে মনে হয়নি যে ও গলায় দড়ি দিয়েছে।
তাহলে
ওর পায়ের আঙুলগুলো তখনও মাটি স্পর্শ করেই আছে, আর ওড়নাটাতে কোনো গিট্টু ছিল না, হালকাভাবে পেঁচানো ছিল। আর যে ডালটার সাথে ঝুলেছিল সেটা এতই চিকন ছিল যে একটা ছোট্ট বাচ্চা ঝুলে থাকলে ওটা ভেঙে পড়ত।
পুলিশ আসলো না?
পুলিশ এসে কি করবে, সবাই যা বোঝার বুঝে নিল আর কি। আমি খুব কেঁদেছিলাম জানিস, এরপর থেকে এসব চলেই আসছে। বিভিন্ন ওঝা টোঝা ধরে তাবিজ কবজ করে আটকে রাখা যায় না, কিছুদিন ভালো থাকে, আবার যেই কে সেই। বিধু থাকলে হয়তো কিছু করতে পারতেন, কিন্তু তিনি তো নেই।
এর কোনো সমাধান নেই?
জানি না রে, এখন তুই একটু ঘুমানোর চেষ্টা কর প্লিজ।
ফাদার, এখানে যা হচ্ছে তাকে চলতে থাকবে,
একমাত্র জিজাস জানে।
এটা একটা সমাধান করা দরকার।
এর সমাধান কেউ জানে না মাই চাইল্ড, নো ওয়ান নোজ।
ফাদার, আমি একটু বাইরে যাচ্ছি, জিয়ান ঘুমোচ্ছে, তাই ওকে ডাকিনি, একটু ঘুমাক, সারা রাত ঘুমাইনি।
তুমি একা কোথায় যাচ্ছ?
এই এদিকেই হাঁটতে যাচ্ছি, কদিন জ্বরে শুয়ে থাকতে থাকতে শরীরে ব্যথা হয়ে গেছে, একটু হেঁটে আসি।
ঠিক আছে, বেশি দূরে যেও না, আর তাড়াতাড়ি চলে এসো।
ওকে ফাদার।
ওকে, গড ব্লেস ইউ।
সকাল থেকে আনিকার মনটা খারাপ হয়ে আছে, কেন জানি ড্যানি আর মারিয়ার জন্য তার খুব কষ্ট হচ্ছে। চার্চ থেকে বেরিয়ে এসে ড্যানির সাথে দেখা করতে গেল, ড্যানি তাকে দেখেই দৌড়ে এলো।
মারিয়া, মারিয়া, তুই আসলি, এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো।
মানে
কত কত যে কাঁদেছি তোর জন্য, তুই আর যাবি না, যাবি না তো মারিয়া, মা যাবি না তো মারিয়া।
বউ, কে এসেছে রে?
ওই দেখ, দেখ কে আইছে, আমাদের মারিয়া, আমাদের মারিয়া।
মারিয়া,
আয় 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 না, এদিকে এদিকে আয় আয় আয়।
কে গো মা তুমি?
আবার কি জিজ্ঞেস করছিস? তুই তুই চিনছিস না মারিয়া? মারিয়া, আমাদের মারিয়া, মারিয়া
মানে? হ্যাঁ হ্যাঁ, আমি মারিয়া।
মারিয়া, ভয় পেও না মা, মেয়েটা মরে যাওয়ার পর থেকে বউটার যে কি হইল, যারে দেখে তারে মারিয়া মনে করে।
আমি তোমার মারিয়া।
আমার আমার মারিয়া, আমার মারিয়া, মরিনি গো। কষ্ট হচ্ছে, খুব কষ্ট। প্রেতাত্মা, প্রেতাত্মা না, কোন প্রেতাত্মা মারিনি। ওই 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 গামাল, ওই গামাল ছাড়বেক না, ছাড়বেক না, ওরে ছাড়বেক না, ছাড়বেক না।
হয়েছে তো, এবার চল ঘরে চল। হাই মা, তুমি একটু দাঁড়াও।
জি আমি আছি।
কে গো তুমি মা?
আমি আমি জিয়ানের বন্ধু, আমার নাম আনিকা। ওর সাথে গ্রামে কিছুদিন ঘুরতে এসেছি।
ও, জিয়ান তো আমার মারিয়ার খুব বন্ধু ছিল, একসাথে স্কুলে যাইত। আমার মারিয়া চলে যাওয়ার পরে জিয়ান খুব কান্নাকাটি করত, কতদিন দেখি না, অনেক বড় হয়েছে মনে হয়।
হ্যাঁ, ও ঘুমোচ্ছে তো, তাই নিয়ে আসিনি। আমি ওকে আসতে বলবো একদিন।
তা আমার কাছে কি দরকার মা?
না না, কোনো দরকার নেই। জিয়ানের কাছে মারিয়ার কথা শুনেছি, শোনার পর থেকে খুব খারাপ লাগছে। একবার আপনাদের দেখার খুব ইচ্ছে হলো, তাই দেখতে এসেছি।
ও আচ্ছা আচ্ছা, একটু বসো মা, আমি আসছি।
জি।
এই নাও মা, এই ক্রুশটা তোমার কাছে রাখো, এটা সব সময় মারিয়ার গলায় থাকত। তোমারে দেওয়ার মতো আর কিছুই তো নাই আমার কাছে।
এতে ভালো আর কি দিতে পারবেন? আমি সব সময় এটা আমার সাথেই রাখবো। আচ্ছা, উনি কি বলছিলেন খামালের কথা?
ও সব কিছু না মা, সারাদিন বকবক করে, কি কি যে বলে, ওসব কথা কানে নিলে চলবে কেমনে? আচ্ছা মা, এদিকে আসলে আবার এসো।
নিশ্চয়ই আসবো।
ছাড়বেক না, ছাড়বেক না, ছাড়বেক না।
সাজঙ্গের বাড়ি থেকে বেরিয়ে আনিকার কেমন যেন মন আরো খারাপ হয়ে গেল। সে মারিয়ার ক্রুশটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছিল। ক্রুশটার প্রতি তার কেমন যেন একটা গভীর মায়া বোধ হচ্ছে, কেন সে নিজেও জানে না। হঠাৎ তার বিন্যায় খামালের কথা মনে পড়ল। জ্ঞানের কথাগুলোকে সাজন পাগলের প্রলাপ বললেও আনিকার কোথায় যেন খটকা লাগছিল। নিজের অজান্তেই সে বিন্যায় খামালের বাড়ির দিকে পা বাড়াল। রাত প্রায় 12টা বাজে, আনিকা ফেরে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ফাদার পায়চারি করছে ঘন ঘন, আশেপাশে সব জায়গায় খোঁজ লাগানো শেষ, আনিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় চার্চের দারোয়ান গিসি হাঁপাতে হাঁপাতে এল।
ফাদার, ফাদার, ফাদার!
গিসিক, কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? হোয়াট হ্যাপেন্ড?
ফাদার, ওই খামালের বাড়িতে।
কি হয়েছে খামালের বাড়িতে, বলবে তো?
আমি আনিকা দিদির খোঁজ করতে করতে ওখানে চলে গিয়েছিলাম। কাছাকাছি যেতেই খামালের বাড়ির ভেতর থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম।
তারপর
আমি বাড়ির ভেতরে গেলাম, যে জানালা দিয়ে উঁকি দিতেই দেখলাম
শান্ত হও গিসিক। এই কেউ, ওর জন্য একটু পানি নিয়ে আসো তো। এখন ঠিক আছো গিসিক?
জি ফাদা, আমি ঠিক ঠিক আছি।
আচ্ছা, এবার তাহলে শান্ত হয়ে বলো তো কি দেখেছ।
দেখলাম বিন্যায় খামাল, তার গায়ে কোনো জামা কাপড় নেই, সে চোখের উপর বসে বসে কি সব
মন্ত্র পড়ছে, আর চকের নিচে একটা কেমন যেন অদ্ভুত সুয়ার, না 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 সুয়ার না, একটা মেয়ে মানুষ, না তাও না, অর্ধেক সুয়ার অর্ধেক মেয়ে মানুষ উপর হয়ে বসে আছে।
ও মাই গড, আচ্ছা ওখানে কি অনিকাকে দেখেছিলে?
নো ফাদার, ওখানে শুধু বিন্নাই খামাল ছাড়া আর কেউ ছিল না।
ফাদার ফাদার, অনিকা এসেছে।
হ্যাঁ অনিকা এসেছে, আমি আসছি এক্ষুনি। কিসিক চলো আমার সাথে, তোমাকে চার্চ থেকে হোলি ওয়াটার দেই।
অনিকা খুব স্বাভাবিকভাবে এলো, যেন কিছুই হয়নি। সে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে।
তুই কোথায় ছিলি অনিকা?
আমি তো বলেই গিয়েছি, হাঁটতে যাচ্ছি।
তুই সেই সকালে বেরিয়েছিস আর এখন ফিরছিস মধ্যরাতে, তুই কি সারাদিন হেঁটেছিস?
হ্যাঁ, এই ঘুরে ঘুরে দেখতে দেখতে কখন যেন রাত হয়ে গেল, খেয়ালই করিনি।
এসব কথার মানে কি অনিকা? ফাজলামো পেয়েছিস তুই? আর তোর গলায় ওই ক্রুশটা কিসের ঝুলছে?
এটা এটা মারিয়ার। তুই মারিয়ার কথা একদম ভুলে গেছিস তাই না? একদম মনে পড়ে না ওর কথা? তুই জানিস ওর কথা কষ্ট হয়, খুব খারাপ করেছিস সিয়ান, তুই খুব খারাপ করেছিস। তুই জানিস না ও কিভাবে মরেছে।
অনিকা এসব কি বলছিস তুই? কি হয়েছে তোর? আর তুই এভাবে কথা বলছিস কেন?
জিয়ান তুমি শান্ত হও। অনিকা মাই চাইল্ড, চলো চার্চের হোলি ওয়াটার তোমার গায়ে একটু ছিটিয়ে দিই।
না না ফাদার, আমার কোনো হোলি ওয়াটার দরকার নেই, আমি ঠিক আছি।
সারাদিন এদিক ওদিক গিয়েছ, হোলি ওয়াটার ছিটিয়ে দিলে তোমার উপর কোনো খারাপ নজর থাকবে না।
আমি বলেছি না আমার কোনো হোলি ওয়াটার দরকার নেই। আমি খুব ক্লান্ত, আমি ঘুমাব।
অনিকা তুই এভাবে কথা বলছিস কেন? এভাবে তাকাচ্ছিস কেন?
আমি আমি ঘুমাতে চাই, ঘুমাতে চাই।
ওকে নিয়ে যাও জিয়ান, ও ক্লান্ত, ওকে ঘুমাতে দাও।
অলরাইট ফাদার, গুড নাইট। ফাদার, অনিকার আচরণ কেমন যেন বদলে গেছে ফাদার। ও আর আগের মতন হাসে না, কথাও বলে না, সারাক্ষণ একা একা থাকে। আমার সাথে ও কিভাবে যেন কথা বলছে, ও কখনোই আমার সাথে এভাবে কথা বলে না। ও কি হলো ফাদার, ও কি হলো?
শান্ত হও মাই সন, তোমাকে একটু শান্ত হতে হবে। তুমি অস্থির হয়ে গেলে কিভাবে হবে?
কিভাবে শান্ত থাকবো ফাদার? হাও, ওর এসব অদ্ভুত আচরণ আমি কখনো দেখিনি।
লিসেন মাই সন, যা হওয়ার তা হয়েছেই, এসব নিয়ে এখন আর ভেব না, বরং সমাধান খুঁজতে হবে। আমি একটু প্রার্থনায় যাচ্ছি, ওখান থেকে এসে আমি অনিকার সাথে কথা বলতে যাব।
তার মানে কি ফাদার?
জিজাসের উপর ভরসা রাখো মাই সন, আর তুমি নিজেও একটু সাবধানে থেকো। একটা কথা মনে রেখো মাই সন, She is getting dangerous for you day by day.
Father, Anika chhara amar ar keu nei father. Oke chhara ami bachbo na father, I can't live without her.
God will save her my son. Jao, tumi ektu bishram nao ekhon. Onek kaj baki.
Anika khore eka boshe ache. Jian barandhay paichari korche. Je meta kalkeo tar sobcheye sobcheye beshi kache chilo. আজ তাকে সবচাইতে অপরিচিত মনে হচ্ছে। তার কাছে যেতে কেমন যেন বুকটা কাঁপছে। জিয়ান কিছুতেই এটা মেনে নিতে পারছে না। সে কিছুতেই অনিকার কাছ থেকে দূরে যেতে পারবে না। সে অনিকার রুমের দিকে গেল, তারপর দরজা খুলল। রুমের ভিতর কেমন একটা নীরবতার পিলপিল করা অন্ধকার। সবচেয়ে অবাক করা বিষয় হল রুমের ভেতরটা প্রচুর ঠান্ডা, একদম শীতল। অনিকা জানালা ধরে দাঁড়িয়ে আছে, অন্ধকারে তা শুধু অবয়বটা দেখা যাচ্ছে, কিন্তু তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না।
আনিকা, তোর চুলগুলো এত বড় আনিকা, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, এতদিন চোখে পড়েনি কেন বলতো? আনিকা, কি হয়েছে তোর? তোর কি খুব কষ্ট হচ্ছে? তোর কেন কষ্ট হচ্ছে আনিকা?
তুই আমার কথা ভুলে গেছিস রে।
আমি তোর কথা কখনো ভুলতে পারি?
ভুলে গেছিস, জানিস আমি মরিনি, আমাকে মেরে ফেলেছে।
এসব কি বলছিস তুই আনিকা? মারিয়া, চিৎকার থামা, প্লিজ প্লিজ চিৎকার থামা, আমি আমি আর সহ্য করতে পারছি না, চিৎকার থামা, চিৎকার থামা।
জিয়ান, 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 চোখ খোলো মাই বয়, চোখ খোলো।
আনিকা, আনিকা,
জিয়ান,
আনিকা,
জিয়ান, তুমি ওঠো।
আনিকা,
কি হয়েছে জিয়ান? আর তুমি এত রাতে ঠিলার উপর কিভাবে এলে?
আই ডোন্ট নো ফাদার, আমি জানি না। আনিকা কোথায়? হোয়ার ইজ শি?
আনিকা চার্চে আছে, ওর কাছে গিয়েছিলাম তোমাকে খুঁজতে। ও বলল তুমি নাকি ঠিলার দিকে হাঁটতে এসেছো, তোমাকে খুঁজতে এসে দেখি তুমি পড়ে আছো।
ফাদার, আনিকা চার্চে একা?
হ্যাঁ, কিন্তু ও ঠিক আছে।
না ফাদার, ও ঠিক নেই, আমাদের এক্ষুনি যেতে হবে।
ওদিকে কোথায় যাচ্ছ?
খামালের বাড়িতে। কোনো প্রশ্ন করবেন না ফাদার, লেটস মুভ।
বিন্নাই খামালের ঘরের দরজা দিয়ে গল গল করে রক্ত বেয়ে আসছে, ঘরের ভেতর থেকে গা ছমছম করা হাসির শব্দ আসছে। জিয়ান আর ফাদার ঘরের ভেতরে গেল। বিন্নাই খামাল মেঝেতে পড়ে আছে, হাত পা সব টুকরো টুকরো। পাশেই পা ছড়িয়ে পেছন দিকে ফিরে বসে আছে আনিকা, হাতের রামদা থেকে এখনো টপ টপ করে রক্ত ঝরছে।
হোলি জিসাস!
আনিকা, আনিকা,
মেরেছি, মেরে ফেলেছি। ভাবল পিচাস,
ছাড়ে। ও পিতা শক্তি ও ভয়ঙ্কর, পরের খুনগুলো কোনো বিচার করেনি। ও সবগুলো মেয়েকে মেরে ফেলেছে।
আনিকা অজ্ঞান হয়ে গেল। ওর হাতে এখনো মারিয়ার ক্রুশটা আছে। ফাদার আর জিয়ান ওকে নিয়ে এলো চার্চে। তারপর ধীরে ধীরে আনিকা সুস্থ হয়ে উঠল। ওদের ফেরার দিন কাছে চলে এলো। কাল সকালে গাড়ির টিকিট কনফার্ম হয়েছে। আনিকা আর জিয়ান মারিয়ার সমাধির কাছে এলো। ক্রুশটা তার সমাধিতে দিয়ে দিল। দুজনেই ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। ফেরার সময় জিয়ান পেছনে ফিরে দেখল, মারিয়া হাসি মুখে তার সমাধির উপরে বসে আছে। এতক্ষণ ধরে শুনেন আজকের গল্প, যার নাম ছিল পিশাচ। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর সাউন্ডে ছিলেন গালিব। জানিয়ে দিচ্ছি আজকের গল্পে যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। জিয়ানের চরিত্রে অভিনয় করেছেন রেহান, আনিকার চরিত্রে সাকিব, প্রেতাত্মার চরিত্রে সাকি, কণ্ঠ দিয়েছেন ড্যানিয়েল রোজারিওর চরিত্রে অভিনয় করেছেন সাইফ, সাজং এর চরিত্রে শুদ্ধ, ড্যানির চরিত্রে প্রিয়ন্তী, বিন্যায় খামালের চরিত্রে আবির, বিধুর চরিত্রে সমন্বয়, মারিয়ার চরিত্রে শেহনীলা এবং গিসিকের চরিত্রে অভিনয় করেছেন তুষার। এই ছিল আজকের কুয়াশার গল্পের সব কলাকুশলীদের নাম। আশা করছি আগামী সপ্তাহে আবারও কুয়াশার গল্প নিয়ে হাজির হব ঠিক সময়। আর তার আগে জানিয়ে দিচ্ছি আগামী পর্বের পর থেকেই কুয়াশা নতুন মোড়কে আসছে আপনাদের সামনে। তো ঠিক আছে, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। আবারও কথা হচ্ছে আমার সঙ্গে শুক্রবার তারা রামপামে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.